বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه
মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 19 জানুয়ারি, 5 মাঘ এবং ফার্সি 29 দেই। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্স এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা firsttoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পারেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এছাড়া আমাদের এই অনুষ্ঠান বাদ 5 স্যাটেলাইট এবং ইরান স্যাটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো বার্তা সহ বিশ্বের গুরুত্বপূর্ণ খবরাখবর। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সংযুক্ত আরব আমিরাতে ইয়েমেনি সেনাদের হামলার ব্যাপারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে আওয়ামী লীগ গত 14 বছর ধরে লবিস্ট নিয়োগ করে সেদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বলে বিএনপির অভিযোগ সম্পর্কে একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পথ থাকবে আমাদের সাপ্তাহিক পরিবেশনা স্বাস্থ্য কথা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গুরুত্বপূর্ণ সফরে রাশিয়া পৌঁছেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোকে সর্বাধুনিক বৈজ্ঞানিক ও সামরিক প্রযুক্তি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে তেহরান, জানালেন অ্যাডমিরাল সাইয়াদি। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান 30 দিনের জন্য বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন, শীঘ্রই শুনানি। এবং ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেসের প্রথম তালিকায় টিকিট পেলেন 19 জন মুসলিম প্রার্থী। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আজ রাশিয়া সফরে গেছেন। রাশিয়ার জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগেনভ মস্কো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন। রাশিয়া সফরকালে তিনি সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। তিনি রুশ সংসদ দুমায় ভাষণ দেবেন বলেও কথা রয়েছে। রাশিয়ার জাতীয় সংসদের ফার্স্ট ডেপুটি স্পিকার আলেকজান্ডার ঝুকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, 20 জানুয়ারি প্রেসিডেন্ট রাইসে রুশ সংসদের নিম্নকক্ষ দুমায় ভাষণ দেবেন। এছাড়া রাশিয়া প্রবাসী ইরানি এবং রুশ ব্যবসায়ীদের সমাবেশে অংশ নেবেন ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্টের সঙ্গে সফরকারী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী, তেলমন্ত্রী ও অর্থমন্ত্রী সহ কয়েকজন পদস্থ কর্মকর্তা। রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার বলেছেন প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোকে সর্বাধুনিক বৈজ্ঞানিক ও সামরিক প্রযুক্তি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে তেহরান। মঙ্গলবার তেহরানে নিযুক্ত বিদেশি সামরিক অ্যাটাশেদের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তুতির কথা ঘোষণা করেন ইরানের সেনাবাহিনীর উপসমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। তিনি বলেন, সামরিক শক্তি ও সমরাষ্ট্র নির্মাণে ইরান প্রয়োজনীয় বৈজ্ঞানিক সক্ষমতা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বিশ্বের বহু দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হওয়ার পাশাপাশি কোনো কোনো দেশের সঙ্গে সামরিক খাতে সহযোগিতা শুরু করেছে ইরান। কাজেই তেহরান এখন প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে অত্যাধুনিক বৈজ্ঞানিক ও সামরিক প্রযুক্তি রপ্তানি করতে প্রস্তুত রয়েছে। অ্যাডমিরাল সায়ারি বলেন, পক্ষান্তরে প্রতিবেশী দেশগুলোকেও ইরানের আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি উপলব্ধি করতে হবে, কারণ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা তখনই প্রতিষ্ঠিত হবে যখন এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সামরিক খাত সহ সকল খাতে সমন্বয় ও সহযোগিতা বিরাজ করবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে, লেবাননের হিজবুল্লাহর প্রতি অর্থ সাহায্য প্রদানকারী তিন ব্যক্তি এবং তাদের ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞায় পড়া তিন ব্যক্তি হলেন জিহাদ সালিম আল্লামা, আলী মোহাম্মদ দাউন এবং আদেল আলী জুয়াব। এই তিন ব্যক্তি লেবাননের নাগরিক। এছাড়া নিষেধাজ্ঞার শিকার ট্রাভেল এজেন্সির নাম দারুস সালাম ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল এজেন্সি। মার্কিন সহকারী অর্থমন্ত্রী ব্রায়ান নিলসন দাবি করেছেন, হিজবুল্লাহকে আর্থিক পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে হিজবুল্লাহকে অর্থ সহযোগিতা দেওয়ার অভিযোগে লেবানন ও কুয়েতে যৌথভাবে পরিচালিত একটি টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান 30 দিনের জন্য বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আজ এ বিষয়ে সম্পূরক আবেদন করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। তিনি বলেন, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হতে পারে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে কোভিড-19 সংক্রমণ বেড়ে যাওয়ায় 30 দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই আবেদনটি দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। ইউনুস আলী আকন্দ জানিয়েছেন, আবেদনে বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টিনে রাখা এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে 2020 সালের 19 মার্চ হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন তা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটি জানানোরও নির্দেশনা চাওয়া হয়েছে। উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে। এ ব্যাপারে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছিলেন, হাইকোর্ট বিভাগের 13 জন বিচারপতি করোনায় আক্রান্ত, সুপ্রিম কোর্টের অনেক স্টাফ এবং নিম্ন আদালতের অনেক বিচারক আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে শারীরিক উপস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এদিকে ঢাকা ও রাঙামাটি সহ 12 জেলাকে করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া মধ্যম ঝুঁকিতে রয়েছে 32 জেলা আর সবুজ জোন অর্থাৎ ঝুঁকিমুক্ত রয়েছে 16 জেলা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীতে করোনা সংক্রমণের হার 28.11% আর রাঙামাটিতে করোনা সংক্রমণের হার 10.71%।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বাংলাদেশে গ্যাসের দাম বাড়াতে তোড়জোড় শুরু করেছে গ্যাস সঞ্চালন, উৎপাদন ও বিতরণ কোম্পানিগুলো। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রস্তাব জমা দেওয়া শুরু হয়েছে, কিন্তু গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের বিরোধিতা করেছেন দেশের শিল্পোদ্যোক্তারা। তারা বলছেন, গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচও বাড়বে, যা শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেবে, মহামারীকালীন অর্থনীতি ঘুরে দাঁড়ানো ব্যাহত হবে। আজ এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত পাওয়ার এনার্জি ইউটিলিটিস বিষয়ক এবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে এবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে চীন ও ভারত আরও 20 বছর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রাখবে। বাংলাদেশেও শিল্পের বিকাশের স্বার্থে দেশে মজুদ থাকা কয়লার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া উচিত। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে পুলিশকে দিয়ে এনকাউন্টারের হুমকি দিয়েছেন। তিনি আজ এক প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়ে ওই হুঁশিয়ারি দেন। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ওই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার নদিয়া জেলার গয়েশপুরে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাসের উপরে হামলার প্রতিবাদে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার চাঁদ পাড়ায় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ, ওই হামলায় তৃণমূল জড়িত। ওই ইস্যুতে আজ এক প্রতিবাদ কর্মসূচিতে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, গতকাল তৃণমূলের হারমাদ বাহিনীর লোকেরা জেলা সভাপতির উপর আক্রমণ চালিয়েছে, এটা খুবই নিন্দনীয়। ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেসের প্রথম তালিকায় 19 জন মুসলিমকে টিকিট দেওয়া হয়েছে। কংগ্রেসের এই তালিকায় কিছু বিখ্যাত মুসলিম মুখ রয়েছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেসের প্রথম তালিকায় 19 জন মুসলিমকে টিকিট দেওয়া হয়েছে। কংগ্রেসের ওই তালিকায় কিছু বহুল আলোচিত মুসলিম মুখ রয়েছে। এর মধ্যে রয়েছে নিদা আহমেদের নাম, যিনি সাংবাদিকতা থেকে রাজনীতিতে এসেছেন, সালমান ইমতিয়াজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইউনিয়নের সভাপতি, এবং সাদাব জাফর, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ ইস্যুতে আন্দোলন চলাকালীন সংগ্রামের প্রতীক হয়েছিলেন। আলিগড় সিটি বিধানসভা থেকে সালমান ইমতিয়াজকে প্রার্থী করেছে কংগ্রেস। সাদাব জাফরকে লখনৌয়ের মধ্য বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে। সাদাব 2019 সালে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বিরোধী আন্দোলনের মুখ ছিলেন। সম্বল বিধানসভা থেকে সাবেক সাংবাদিক নিদা আহমেদকে টিকিট দিয়েছে কংগ্রেস। নিদা সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেস ফারুকাবাদ সদর আসন থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের স্ত্রী ও সাবেক বিধায়ক লুইস খুরশিদকে প্রার্থী করেছে। উল্লেখিত ওই নামগুলো ছাড়াও কংগ্রেস নাজিবাবাদ থেকে মোহাম্মদ সেলিম আনসারি, মোরাদাবাদ দেহাত থেকে মোহাম্মদ নাদিম, মোরাদাবাদ নগর থেকে রিজওয়ান কুরেশি, আসমলি থেকে হাজি মারগুব আলম, সোয়ার থেকে হায়দার আলী খান, চমরোহা থেকে ইউসুফ আলী ইউসুফ, সাগরী থেকে রানা খাতুনকে প্রার্থী করেছে। উত্তরপ্রদেশে 125 জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে কংগ্রেস দল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আমেরিকার একটি পর্যবেক্ষণ সংস্থা আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের আগেই এ বলে হুঁশিয়ার করে দিয়েছিল যে পশ্চিমা দেশগুলোর সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ বন্ধ করে দেয়া হলে আফগান বিমান বাহিনীর সক্ষমতা ধসে পড়বে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি মঙ্গলবার এখবর জানিয়েছে। এতে বলা হয়েছে, আমেরিকার আফগানিস্তান বিষয়ক বিশেষ ইন্সপেক্টর জেনারেল জন সুপকো 2021 সালের জানুয়ারি মাসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে এক চিঠি দিয়ে সতর্ক করেছিলেন যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করা হলে আফগান বিমান বাহিনীর পক্ষে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব হবে। দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ শীঘ্রই তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা দখলকারী ইসরায়েলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের আমন্ত্রণ পেয়েছেন এমন খবরে অনেকেই বিস্মিত হয়েছেন। তুরস্কের এরদোগান সরকার এর আগে বহুবার ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কথা বলেছে, তবে পর্যবেক্ষকরা বলছেন তুর্কি সরকার মুখে ইসরায়েলের সমালোচনা করলেও বাস্তবে সব সময় দখলদারদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে স্বাগত জানাচ্ছি। ইয়েমেনের সেনাবাহিনী গত 17 জানুয়ারি আমিরাতের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছে সে ব্যাপারে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শুনছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনের সেনাবাহিনী গত 17 জানুয়ারি আমিরাতের বিরুদ্ধে অপারেশন হারিকেন ইয়েমেন নামের যে অভিযান চালিয়েছে সে ব্যাপারে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। ইয়েমেন ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আমিরাতের রাজধানী আবুধাবির বিমানবন্দরের কাছে এবং একটি তেল কোম্পানিতে এবং দুবাইয়ে ব্যাপক হামলা চালিয়েছে। ইয়েমেনি সেনাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ব্যাপারে পশ্চিম এশিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো ইয়েমেন সহ এ অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে আমিরাতের অযাচিত হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের সমালোচনা করে ইয়েমেন সেনাদের সাম্প্রতিক হামলাকে তাদের জন্য বড় বিজয় হিসেবে উল্লেখ করেছে। ইরাকের প্রতিরোধ সংগঠন ইসলামী নুজাবার রাজনৈতিক পরিষদের প্রধান শেখ আলী আল আসাদ এক টুইট বার্তায় বলেছেন, ইয়েমেনিদের এই সফল হামলা এ অঞ্চলে আমিরাতের ষড়যন্ত্র, ধ্বংসযজ্ঞ ও আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপযুক্ত জবাব হয়েছে। তাই আমরা ইয়েমেনের হুথি সমর্থক ন্যাশনাল সালভেশন সরকারকে শুভেচ্ছা জানাই। ইয়েমেনিদের হামলার ব্যাপারে আরব দেশগুলোর কেউ কেউ হয় নীরব রয়েছে অথবা ইয়েমেনিদের নিন্দা জানিয়েছে। আমিরাতের কর্মকর্তারা দাবি করেছেন, ইয়েমেনি সেনাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা দুর্বল হয়ে পড়েছে। সৌদি আরবও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনের বিষয়টি এড়িয়ে গিয়ে দাবি করেছে, ইয়েমেনের হুথি মিলিশিয়া বাহিনী মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তুরস্ক সরকারও আমিরাতের বিরুদ্ধে ইয়েমেনিদের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চভেস ওগলু আবুধাবির বিরুদ্ধে ইয়েমেনিদের হামলাকে সন্ত্রাসী হামলা অভিহিত করে আমিরাতের প্রতি সংহতি প্রকাশ করেছেন। অনেক বিশ্লেষক ইয়েমেনিদের বিরুদ্ধে তুরস্কের এই অবস্থানে বিস্ময় প্রকাশ করেছে। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবুধাবির বিরুদ্ধে ইয়েমেনিদের হামলার নিন্দা জানিয়ে দাবি করেছেন, আমিরাতের বিমানবন্দর সহ বেসামরিক এলাকাকে টার্গেট করে ওই হামলা চালানো হয়েছে। এমন সময় তিনি বেসামরিক অবস্থানে হামলার অভিযোগ করলেন যখন সৌদি আমিরাতের নেতৃত্বাধীন সামরিক জোট গত 7 বছর ধরে ইয়েমেনে ব্যাপক গণহত্যা চালিয়ে যাচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় farstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ গত 14 বছর ধরে লবিস্ট নিয়োগ করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি তাঁর ভাষায় বলেন, বাংলাদেশ আজকে স্বৈরাচারের অধীনে চলছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ গত 14 বছর ধরে লবিস্ট নিয়োগ করে এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অভিযোগ করেন সাবেক মন্ত্রী। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের 68তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোশাররফ হোসেন। বিএনপি অর্থ ব্যয় করে লবিস্ট ফার্ম নিয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে খন্দকার মোশাররফ হোসেন বলেন,
এদেশে যে গণতন্ত্র হত্যা করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, এদেশের অর্থ লুণ্ঠন করছে, এগুলো যাতে থামা চাপা দেওয়া যায় সেই জন্য বিদেশে তারা লবিস্ট নিয়োগ করেছে। এটা যখন পত্রপত্রিকায় বেরিয়েছে, আজকে এই সরকার এই ধরনের একটি মিথ্যি বানোয়ার একটি কতগুলো ডকুমেন্ট দিয়ে আজকে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কথা বলছে।
উল্লেখ্য, সোমবার জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, 3 বছরে বিএনপি $2 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে বিদেশে লবিং বা তদবির বাবদ। সংসদে বক্তব্য দেবার পর 24 ঘন্টা না পেরোতেই গতকাল মঙ্গলবার তিনি সাংবাদিকদের কাছে বিরোধী দল বিএনপির লবিং এর খরচের আরেকটি নতুন অঙ্ক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিএনপির খরচের পরিমাণ 3 কোটি 75 মিলিয়ন মার্কিন ডলার, যার পরিমাণ হচ্ছে 32 কোটি টাকার বেশি। শাহরিয়ার আলম গতকাল সাংবাদিকদের বলেছেন যে সরকার বিদেশে কোনো লবিস্ট নিয়োগ করেনি, পিআর ফার্ম বা জনসংযোগ সংস্থাকে নিয়োগ দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষা করতে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন আপনারা, এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। এখনকার জীবনযাপনে যে রোগগুলো সম্ভাবনা সবচেয়ে বেড়ে গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রোক। আকস্মিক মৃত্যুর পেছনে স্ট্রোকের ভূমিকা অনেকটাই। তো স্ট্রোক নিয়ে আলোচনার আজ চতুর্থ পর্ব শোনা যাক। আর এ বিষয়ে কথা বলবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তাইফুর রহমান। বিশিষ্ট এই চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তো জনাব ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান। ব্রেন স্ট্রোক কি, কেন হয়, কারণগুলো কি, পরীক্ষা নিরীক্ষা, এসব বিষয়ে আপনি কথা বলেছেন। আপনি এ ধরনের রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ঘুম নিয়ে কথা বলতে চেয়েছিলেন গত পর্বে, কিন্তু সময় না থাকায় আর সে আলোচনা করা যায়নি। আজ তাহলে আপনি ঘুম দিয়েই আলোচনা শুরু করুন।
তো আপনি দেখেন যে আমাদের কোনো ফ্যামিলিতে মানে 10টার মধ্যে সময় না। আমি যদি একটু ইসলামের দিকটাকে এনে আনি, তাহলে কিন্তু রাতকে সৃষ্টি করা হয়েছে ঘুমের জন্য। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি দেখতে চাই, তাহলে আমরা দেখবো উনি আসার পরে কোনো কথা বলতেন না। এখন আর সায়েন্স আছে, সায়েন্সে যদি বলি যে রাত 10টায় আমাদের গ্রোথ হরমোন সিক্রেশন সবচেয়ে বেশি হয়। আপনি নিশ্চয়ই গ্রোথ হরমোনের নাম শুনেছেন। গ্রোথ হরমোনের কাজটা কি? গ্রোথ হরমোন যে আমার শরীরে গ্রোথ করে, ঠিক এমনটা না। আমরা যদি দেখি যে একটা ওয়ালের ইটের মধ্যে আমরা ডিম দিয়ে দিয়ে কিন্তু সিমেন্ট রাখা হয় প্রথমে, তারপরে একটা কাঠ দিয়ে আস্তে করে সমান করা হয়, এটা ফিনিশিং দেওয়া হয়। এই ফিনিশিং কাজটা কিন্তু গ্রোথ হরমোন দেয়। আমার শরীরে সারাদিনের কাজে প্রতিটা মুহূর্তে আমার সেলগুলো কাজ করতেছে, ওখানে কিন্তু আমাদের ওয়েস্ট প্রোডাক্ট কিছু আছে, বিষাক্ত মানে কেমিক্যাল কিছু তৈরি হয়। এই জিনিসগুলোকে নিউট্রেলাইজ করার জন্য, আমার রিসাইকেল বিনে পাঠিয়ে দেওয়ার জন্য, ডিলেট করার জন্য আমার এই গ্রোথ হরমোনটা কাজ করে। এবং আপনি দেখবেন যে একটা মানুষ ফ্রেশ ঘুম দেওয়ার পরে যখন উঠে, তখন সে কিন্তু খুব ফ্রেশ হয়ে যায়, সারাদিনের ক্লান্তি চলে যায়, তাই না?
জি ডক্টর মোহাম্মদ তাইফুর রহমান, জীবনে সুস্থ থাকার জন্য ঘুম একটি অপরিহার্য বিষয়। তো ঘুমের উত্তম সময় আসলে কোনটি?
সেক্রামিভাবে আমার রাতের 10টা সময় হচ্ছে উত্তম সময় যখন নাকি গ্রোথ হরমোনটা সবচেয়ে বেশি সিক্রেশন হয়, এবং এই গ্রোথ হরমোন যদি আমি ঘুমাতে দিই, ঘুম না হলে আমার এই গ্রোথ হরমোন আসে না, এবং অন্ধকারের ঘুম লাগবে, রাতের ঘুমটা লাগবে, তখন আমি যদি সন্ধ্যা রাতে ঘুমাই তখন প্রচুর পরিমাণে গ্রোথ হরমোন আসবে, আমার শরীরের রিপেয়ারটা ভালো হবে, ওয়েস্ট করা কাজ হবে না। এক দুই নম্বর, আমি যদি রাতে দেরি করে ঘুমাই, আমার তার মানে কি আমার হার্টটা তখন রেস্ট নেই। আমি যদি না ঘুমাই ওই সময় আমি উত্তেজিত থাকি, আমি টক্সও দেখতে থাকি, তখন দেখা যায় যে ওই নকশাল ডিপিংটা হয় না, সেই ক্ষেত্রে আমার টার্গেট অর্গান ড্যামেজ হয়, আমার ব্রেনের ক্ষতি হয়, হার্টের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। তিন নম্বর কথা হচ্ছে, আমার রাতের ঘুমটা যদি পর্যাপ্ত না হয়, অনেক রাত যদি আমি সজাগ থাকি, তাহলে আমাদের যে সিগনালিং প্রসেস চেঞ্জ হয় না, কারণ আমার শরীরের প্রতিটা সেলে কিন্তু ওয়ারিং টিয়ারিং করছে নতুন সেল তৈরি, সিগনালিং প্রসেস যখন লস হয়ে যায় তখন এখানে ক্যান্সার সেল তৈরি হওয়ার চান্স। সুতরাং আপনি শুধু দেখেন রাতে দেরি করে ঘুমানোর কারণে আমার কতগুলো ক্ষতি আমার হয়ে যাচ্ছে।
শ্রোতা বন্ধুরা, আপনার এই স্ট্রোক নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমানের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, ঘুমের উত্তম সময়ের কথা আপনি বললেন, কিন্তু এ সম্পর্কে একটি প্রশ্ন হল কখন ঘুমালে ক্ষতি হবে?
আমি যদি সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকি তাহলে কি ক্ষতি হচ্ছে একটু বলি, যে ভোর রাতে 4টা থেকে সকাল 10টা পর্যন্ত কর্টিসল লেভেল সবচেয়ে বেশি, এই কর্টিসল যদি জেগে ওঠার পর আপনি দেখবেন একটা মানুষ যখন খুব উত্তেজিত হয়ে যায় তখন তাকে তিনজন চারজন ধরে রাখতে পারে, তখন কিছু কর্টিসল সিক্রেশন হয়, দেখা যায় যে কারো যদি কর্টিসল লেভেল কম থাকে সে উত্তেজিত হওয়ার সাথে সাবধান হয়ে পড়ে যায়। বিদেশে একটা ব্রেসলেট লাগায় দেওয়া হয় লেখা থেকে কর্টিসল কম আছে, তার এরপর পড়ে গেলে হাতে হাতে তারা স্টেরয়েড ইঞ্জেকশন কর্টিসল ইঞ্জেকশন দিয়ে হয়। এখন কথা হচ্ছে কর্টিসল সিক্রেশন হচ্ছে পুরো রাত 4টা থেকে সকাল 10টা পর্যন্ত আমি ঘুমায় থাকলাম, আমার এই ঘুমন্ত শরীরটার মধ্যে কোলেস্ট্রলের ব্যাড ইফেক্ট হবে, তখন আমি ডায়াবেটিস হবে, আমার কোলেস্ট্রল লেভেলটা ইমব্যালেন্স হয়ে যাবে, আমার প্রেশার বাড়তে থাকবে। সুতরাং শুধুমাত্র ঘুমটাকে যদি আমি সন্ধ্যাতে ঘুমাই যদি স্বাস্থ্যতে উঠতে পারি, তাহলে আমি মনে করি অনেকগুলো রোগ থেকে আমরা বেঁচে যাবো, অনেক মারাত্মক রোগ থেকে বেঁচে যাবো, এই ক্যান্সার হওয়া থেকে বেঁচে যাবো, হার্ট অ্যাটাক থেকে বেঁচে যাবো। সুতরাং এই একটা জায়গা ঠিক করতে পারলে আমরা অনেক ভালো থাকবো বলে আমার বিশ্বাস।
আচ্ছা ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, দেরিতে ঘুম থেকে ওঠার ক্ষতি যে ভয়াবহ হতে পারে তা আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। ব্রেন স্ট্রোক আলোচনার শেষ পর্বে এ সম্পর্কে রেডিও তেহরানের শ্রোতাদের উদ্দেশ্যে আর কিছু পরামর্শ দেবেন কি?
ধন্যবাদ আপনাকে, সবশেষে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আমাকে কথা বলার সুযোগ দিলেন, এবং এই রেডিও তেহরানের পক্ষ থেকে আমি একটা কথাই বলবো, যে আসলে আমরা সবাই জানি যে আমার জন্য ভালো কোনটা, আমি জানি আমার নিয়ম কোনটা, আমি জানি কি খেতে হবে, আমি জানি কখন উঠতে হবে, আমি জানি কখন আমাকে ঘুমাতে হবে, আমি জানি কতটুকু খাওয়া আমার জন্য ভালো, আমি জানি আমি কতটা পেরেশানি আমাকে কতটা ক্ষতি করে, কতটা আমার দুশ্চিন্তা, যেই জিনিসটা আমাদের এখন বলা হয়নি, যে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আমার যে হার্ট বিটটা বেশি থাকে, আমি যে অস্থিরতা সেটা আমি বুঝি। সুতরাং এই বুঝে আমি যদি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি, আমি যদি আমার অতিরিক্ত দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি, আমি যদি আমার খাওয়া নিয়ন্ত্রণ করতে পারি, ঘুম নিয়ন্ত্রণ করতে পারি, আমি যদি একটু সাবলীল স্বাভাবিক জীবন আমি আমার মানে লিড করতে পারি, তাহলে আমি ভালো থাকবো, এটা আমার বিশ্বাস। সুতরাং আমাদেরকে আমাদের ঘরে বসে না থাকলে না থেকে আমরা যদি একটু সচল হই, একটু কাইক পরিশ্রম করি, আমরা যদি একটু আনন্দে কাটাই সময়টা, তাহলে আমরা ভালো থাকবো, এবং ভালো থাকার চেষ্টা আমাদেরকে করতে হবে, ভালো রাখার মালিক আল্লাহ। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি সবাই ভালো থাকুক, এবং আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, আপনারা সবাই ভালো থাকবেন।
জনাব ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান ব্রেন স্ট্রোক নিয়ে চার পর্বের
আলোচনায় রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, ব্রেন স্ট্রোক সম্পর্কে ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমানের মূল্যবান আলোচনা শুনলেন। আসুন আমরা সবাই সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলি, নিয়মিত ব্যায়াম করি এবং সুষম খাবার খাই, সেই সাথে পরিমিত বিশুদ্ধ পানি পান করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আমরা নতুন বিষয় হৃদরোগ নিয়ে কয়েক পর্বের আলোচনা শুরু করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ সে আলোচনায় আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। স্বাস্থ্য কথার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি শুনলেন আপনারা। এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, 19 জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, করোনা সংক্রমণ 12 জেলা উচ্চ ঝুঁকিপূর্ণ, ইত্তেফাক। মানব জমিনে সম্পর্কে লিখেছে, অতিমারি শেষ হতে এখনো দেরি আছে, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মতামত, সরকারের উপর নির্বাচন কমিশনের কর্তৃত্ব থাকতে হবে প্রথম আলো। আগামী নির্বাচনেও প্রহসনের খেলা হবে বললেন জাফরুল্লাহ চৌধুরী কালের কণ্ঠ। যুগান্তরের শিরোনাম, এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না। ভারতের শিরোনাম, টেলি প্রম্পটার বিপর্যয়ে খেই হারালেন মোদী, রাহুলের কটাক্ষ এই যন্ত্র কিভাবে কাজ করে। আনন্দবাজার পত্রিকা, মেয়াদ শেষের পথে, শীঘ্রই বাতিল 2000 বাস, সমস্যায় পড়বেন নিত্য যাত্রীরা। দৈনিক সংবাদ প্রতিদিন, আবারও বোমাতঙ্ক দিল্লিতে, মিলল দুটি পরিত্যক্ত ব্যাগ, পুলিশ জানালো সন্দেহজনক নয়। আজকাল
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সাবি উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার অনশনে শিক্ষার্থীরা। দৈনিক ইত্তেফাকের এই খবরে লেখা হয়েছে, পূর্ব ঘোষিত আলটিমেটাম অনুযায়ী উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করায় এবার অনশনে বসলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুর 2:30 দিকে উপাচার্যের বাসভবনের সামনে তারা এই কর্মসূচি শুরু করেন। প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিসহ তিন দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করছিলেন ওই হলের শিক্ষার্থীরা। আন্দোলন চলার সময় শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।
এ সম্পর্কে প্রথম আলো শিরোনাম করেছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে টাকার ব্যাগ আর পিস্তল রেখে উপাচার্যের কুশপুত্তলিকা বানালেন শিক্ষার্থীরা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে তাঁর একটি কুশপুত্তলিকা তৈরি করেছেন শিক্ষার্থীরা। বাঁশ ও পাটের বস্তা দিয়ে বানানো কুশপুত্তলিকাটি উপাচার্যের বাসভবনের সামনে রাখা হয়েছে। মাথার অংশে রয়েছে উপাচার্যের ছবি। কুশপুত্তলিকার এক হাতে প্রতীকী টাকার ব্যাগ এবং অন্য হাতে আছে প্রতীকী পিস্তল।
করোনা সংক্রমণ ১২ জেলা উচ্চ ঝুঁকিপূর্ণ। দৈনিক ইত্তেফাকের এই খবরে লেখা হয়েছে, ঢাকা ও রাঙ্গামাটি সহ ১২ জেলাকে করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া মধ্যম ঝুঁকিতে রয়েছে ৩২ জেলা আর সবুজ জোনে রয়েছে ১৬ জেলা। বুধবার সকালে এ ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর বলেছে, ২২৮% রোগী বেড়েছে এক সপ্তাহে, এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে অধিদপ্তর। আর দৈনিক মানবজমিনের খবর, ওমিক্রনের পর ফের আসতে পারে নতুন কোন রূপ, তাই মহামারী এখনই শেষ হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। অতিমারী এখনো শেষ হয়নি এবং তা শেষের কাছেও পৌঁছায়নি, সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বিশ্বব্যাপী ওমিক্রনের অবিশ্বাস্য বৃদ্ধির সাথে নতুন নতুন ভ্যারিয়েন্ট আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে ট্র্যাকিং এবং তার মূল্যায়ন দিনকে দিন আরও জটিল হয়ে যাচ্ছে।
এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না, যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জয়লাভ করার পর যে সম্মান আমরা আন্তর্জাতিকভাবে পেয়েছিলাম, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর যে সম্মান আমরা হারিয়েছিলাম, আজকে আবার সেই সম্মান আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জেডাই খান পান্না তার মতামত কলামে লিখেছেন, সরকারের উপর নির্বাচন কমিশনের কর্তৃত্ব থাকতে হবে। তিনি মন্তব্য করেন, যে দল যখন ক্ষমতায় থাকে নির্বাচন কমিশন তার মুসাহিবি করে। প্রশ্ন হল, নির্বাচন কমিশন নিয়ে মানুষের আস্থা থাকছে কিনা। স্বতন্ত্রদের নির্বাচনে দাঁড়াতে বাধা সৃষ্টির পর তারা স্থানীয় নির্বাচনকেও দলভিত্তিক করেছে। এই যে সীমাবদ্ধতা নির্বাচন কমিশন করে দিয়েছে, এতে যতই আমরা আইন করি না কেন তাতে গণতন্ত্র সুসংহত হবে না। আর কালের কণ্ঠের এক খবরে লেখা হয়েছে, নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়নের নামে সরকার যেটা করতে যাচ্ছে তা দেখে মনে হচ্ছে আগামী নির্বাচনেও একটা প্রহসনের খেলা হবে, এমন মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। টেলিপ্রম্পটার বিপর্যয়ে খেই হারালেন মোদি, রাহুলের কটাক্ষ, এই যন্ত্র কিভাবে কাজ করে, আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে বলা হয়েছে। সোমবার বিশ্ব অর্থনৈতিক মঞ্চের দাভোস এজেন্ডা সামিটে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ভাষণ দেওয়ার সময় আচমকাই থেমে যান ভারতের প্রধানমন্ত্রী। ওয়াকিবহল মহলের একটি অংশের দাবি, টেলিপ্রম্পটার বিগড়ে যাওয়াতেই মাঝ পথে থেমে যেতে হয়েছে মোদিকে, যদিও সরকারি তরফে তার সত্যতা স্বীকার করা হয়নি। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইট করে মোদিকে কটাক্ষ করেছেন। টুইটের মর্মার্থ, মোদি এতই মিথ্যে বলছিলেন যে টেলিপ্রম্পটারও তা সহ্য করতে পারেনি। এ নিয়ে পক্ষে বিপক্ষে শুরু হয়েছে বিতর্ক।
দৈনিক আজকাল সংবাদ প্রতিদিনে প্রকাশিত এক খবরে লেখা হয়েছে, উত্তরপ্রদেশের রাজনীতিতে নয়া ট্রেন্ডের সূচনাই হল বলা যায়, কারণ যোগী আদিত্যনাথের পর শেষ মুহূর্তে মত বদলে উত্তরপ্রদেশ নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অখিলেশ যাদব। শেষবার ২০০২ বিধানসভা নির্বাচনে ভোটে লড়েছিলেন সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুলায়ম সিং যাদব। প্রয়োজনে অখিলেশকে দুটি আসন থেকে দাঁড় করাতে পারে দল। এদিকে বুধবারই উত্তরপ্রদেশের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানের পর শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা ফাতহের 25 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছি, কাজেই আজ আমরা এই সূরার 26 থেকে 29 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই 26 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما।
স্মরণ করুন, যখন কাফিররা তাদের অন্তরে পোষণ করেছিল গোত্রীয় অহমিকা, তাও আবার অজ্ঞতার যুগের অহমিকা, তখন আল্লাহ তার রসুল ও মোমিনদের উপর স্বীয় প্রশান্তি নাজিল করলেন আর তাদেরকে তাকওয়ার বাক্যে সুদৃঢ় করলেন, আর তারাই ছিল এর অধিকতর যোগ্য ও উপযুক্ত, আর আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ।
গত কয়েক আসরে আমরা হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে আলোচনা করেছি। এরপর আজকের এই আয়াতে বলা হচ্ছে, জাহেলি যুগের অহমিকার কারণে মক্কার কাফেররা মদিনা থেকে আগত মুসলমানদের উমরা করার অনুমতি দেয়নি। তারা বলেছিল, এই মুসলমানরা বদর ও উহুদের যুদ্ধে আমাদের বাবা ও ভাইদের হত্যা করেছে, এখন আমরা কিভাবে মক্কা শহরে প্রবেশের অনুমতি দিয়ে তাদেরকে প্রাণ নিয়ে মদিনায় ফিরতে দেব। অথচ তারা একথা ভালো করে জানত, কাউকে কাবা ঘর জিয়ারতে বাধা দেওয়ার অধিকার কারো নেই এবং মক্কা সকলের জন্য নিরাপদ শহর। এর বিপরীতে আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে এমন প্রশান্তি ঢেলে দিয়েছেন যে তারা কাবা ঘর জিয়ারতের ন্যায়সঙ্গত অধিকার থেকে বিরত থাকতে সম্মত হন, যার ফলে পরবর্তী বছরগুলোতে নির্বিঘ্নে হজ করার সুযোগ সৃষ্টি হয়।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, জাহিলি যুগের অযৌক্তিক রীতিগুলো পরিহার করতে হবে; দুই, ইমান ও তাকওয়ার দাবিদার ব্যক্তিদেরকে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে এবং প্রশান্ত চিত্তের অধিকারী হতে হবে।
এবারে এই সূরার 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু ইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশা আল্লাহু আমিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফু فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا।
অবশ্যই আল্লাহ তার রাসূলের স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করে দিয়েছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে, মাথা মুন্ডন করে এবং চুল ছেটে নির্ভয়ে। অতঃপর আল্লাহ জেনেছেন যা তোমরা জানতে না। এছাড়াও তিনি তোমাদেরকে দিয়েছেন এক অত্যাসন্ন বিজয়ে।
মক্কা রওনা হওয়ার আগে আল্লাহর রাসূল স্বপ্ন দেখেন যে তিনি সাহাবীদের নিয়ে মক্কায় প্রবেশ করে উমরা হজ পালন করছেন। সাহাবীদের কাছে তিনি এই স্বপ্নের কথা ব্যক্ত করেন। একথা শুনে সাহাবীরা ভাবলেন, এই স্বপ্ন বুঝি চলতি বছরই বাস্তবায়িত হবে। এ কারণে মক্কার কাছাকাছি গিয়ে কাফেররা যখন তাদের গতিরোধ করে, তখন কারো কারো মনে এই সংশয় তৈরি হয় যে তাহলে কি রাসূলের স্বপ্ন মিথ্যা হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে এই আয়াত নাজিল হয়।
بلا حد ولا عدد وجهدنا لأداء الشكر محدود
منك العطايا بلا حد ولا عدد وجهدنا لأداء الشكر محدود.
এবারে সূরা ফাতহের ২৮ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا.
তিনিই তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য দিন সহ প্রেরণ করেছেন অন্য সমস্ত দিনের উপর একে জয়যুক্ত করার জন্য, আর এ ব্যাপারে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।
আগের আয়াতে মক্কার মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর এই আয়াতে বলা হচ্ছে, এই বিজয় চলতে থাকবে এবং এমন একদিন আসবে যেদিন বিশ্বব্যাপী অন্য সব ধর্মের উপর ইসলাম বিজয়ী হবে। শেষ জামানায় রাসুলের বংশধরদের মধ্য থেকে মাহদী নামের এক ব্যক্তির হাতে আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি সত্যে পরিণত হবে। ইমাম মাহদী আল্লাহর বিশেষ অনুগ্রহে অত্যাচারীদের পরাস্ত করবেন এবং সারা বিশ্ব ন্যায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করবেন।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, আল্লাহর ইচ্ছায় একদিন গোটা বিশ্বে সত্য দিন প্রতিষ্ঠিত হবে, সেদিন সকল মানুষের হেদায়েতের পথ উন্মুক্ত হবে। দুই, অতীতের ঐশী ধর্মগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ, কিন্তু ইসলাম কোনো নির্দিষ্ট সময়ের ধর্ম নয়।
رب سبحانك 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 ربي
رب سبحانك 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 ربي
رب سبحانك ربي رب سبحانك ربي.
এবারে সূরা ফাতহের শেষ আয়াত অর্থাৎ ২৯ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزرع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما.
محمد الله الرسول আর তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর ও নিজেদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখবেন। তাদের লক্ষণ তাদের মুখমণ্ডলে সিজদার প্রভাবে পরিস্ফুট হবে, এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত। আর ইঞ্জিলে তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন একটি চারাগাছ যা থেকে নির্গত হয় কচি পাতা, তারপর তা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে, যা চাষীদের জন্য মনোমুগ্ধকর। এভাবে আল্লাহ বিশ্বাসীদের সমৃদ্ধি দ্বারা অবিশ্বাসীদের অন্তর্জ্বালা সৃষ্টি করেন। তবে কাফেরদের মধ্যে যারা ইমান আনবে ও সৎকর্ম করবে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহা পুরস্কারের।
এই আয়াতে আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রয়োজনীয় শর্তগুলোর কথা উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে, অন্যান্য ধর্মের উপর ইসলামের বিজয়ের জন্য মুসলমানরা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে ঠেলে সাজাবে। এক, শত্রুদের বিরুদ্ধে তাদেরকে অত্যন্ত কঠোর হতে হবে। দুই, ইমানদারদের মধ্যে সম্পর্ক হবে ভালোবাসা, হৃদ্যতা ও সহানুভূতির। তিন, আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে ইবাদত বন্দেগীর। চার, নিজেদের কর্তব্য হবে অর্থনৈতিক ও রাজনৈতিক সমৃদ্ধি অর্জন করার জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা চালানো। মুসলমানরা যদি এই বিষয়গুলোকে তাদের জীবন পরিচালনার মানদণ্ড বানাতে পারে, তাহলে তারা শুধু পার্থিব জীবনে শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হবে তাই নয়, সেই সঙ্গে কিয়ামতের দিন আল্লাহর ক্ষমা ও পুরস্কার লাভ করতে পারবে।
তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরো কয়েকটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ সফরে রাশিয়া পৌঁছেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি, বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোকে সর্বাধুনিক বৈজ্ঞানিক ও সামরিক প্রযুক্তি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে তেহরান, জানালেন অ্যাডমিরাল সায়ারি। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান 30 দিনের জন্য বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন, শিগগিরই শুনানি। ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেসের প্রথম তালিকায় টিকিট পেলেন 19 জন মুসলিম প্রার্থী। এবারে আরো কিছু খবর। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক উইলিয়াম বার্নস গত সপ্তাহে গোপনে ইউক্রেন সফর করেছেন বলে খবর পাওয়া গেছে। ইউক্রেন ইস্যুতে যখন রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপোড়েন বেড়েছে, তখন এই সফর অনুষ্ঠিত হল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, অবরোধ ও সামরিক আগ্রাসনের মাধ্যমে ইয়েমেনে সংকটের সমাধান করা যাবে না, বরং এ ধরনের পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার বিস্তৃতি ঘটবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হুসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.